ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০টা। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বগুড়া সংবাদদাতা প্রতীক অমরের প্রতিবেদন।
চাপাই নবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
জনপ্রিয় ভারতীয় টিভি নেটওয়ার্ক জি বাংলা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক জানিয়ে দিয়েছেন এ রাজ্যের সব বুথ স্পর্শকাতর হতে পারে না।
এছাড়াও রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সেলিম হোসেন। নেটোর ৭০তম বর্ষপূর্তির প্রস্তুতির সময় নেটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ হোয়াইট হাউসে আজ সাক্ষাৎ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। নেটোর কিছু সদস্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ না বাড়ানোর ফলে নেটোর খরচের খাত অনেকাংশেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতার সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই বলে আসছেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে খুব একটা শক্ত পদক্ষেপ নেই নেটোর। চলতি সপ্তাহে ওয়াশিংটনে নেটোভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সফল যৌথ সেনা সংগঠন হওয়া সত্ত্বেও নেটোর অনেক দুর্বলতা রয়ে গেছে। কোনোরকম চুক্তি ছাড়াই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার। ব্রাসেলসে এক আলোচনা সভায় বার্নিয়ার বলেন তার ওপর তথাকথিত নো ডিল ব্রেক্সিট বা চুক্তি ছাড়া ব্রিটেনের বেরিয়ে যাওয়া এড়ানো সম্ভব, তবে ব্রিটেনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ওইসব সীমাবদ্ধতা কাটিয়ে যদি ব্রিটিশ সাংসদরা প্রধানমন্ত্রী টেরিজা মের প্রস্তাব গ্রহণ করেন তবে দুবছরের ওই আলোচনা ফলপ্রসূ হতে পারে। এ পর্যন্ত ব্রিটিশ এমপিরা ৩ বার ওই প্রস্তাব বাতিল করেছেন। টেরিজা মে চুক্তির প্রস্তাবে ভোটের জন্য চতুর্থবার সংসদে উপস্থাপন করবেন বলে জানা গেছে। ২৯ মার্চের মধ্যে ব্রিটেনের ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তবে বিষয়টি মেয়ের অনুরোধে ইউনিয়ন অল্প সময়ের জন্য অর্থাৎ ১২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। প্রস্তাবের সম্ভাব্য সমঝোতা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে আসলেও একটি ক্ষুদ্র ইউনিয়নে তারা থাকবে। জাতিসংঘ বলেছে জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং অর্থনৈতিক অস্থিরতা বিশ্বের ১১ কোটি ৩০ লাখ মানুষের খাদ্য নিরাপত্তার অভাব সৃষ্টি করেছে গত বছর জুড়ে। খাদ্য সংকট বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বলা হয় বিশ্বের ৫৩টি দেশ চরম খাদ্য সংকটে পড়েছে ২০১৮ সালে। এর মধ্যে ইয়েমেনের অবস্থা সবচেয়ে খারাপ, এরপর অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং আফগানিস্তান। রিপোর্টে বলা হয় ২০১৮ সালে খাদ্য সংকটের প্রত্যক্ষ ক্ষতিগ্রস্তদের অনেকেই বাংলাদেশের শরণার্থী এবং অভিবাসী। মিয়ানমার থেকে দেশটির সেনা কর্তৃপক্ষের বর্বর নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী এর অন্যতম প্রধান শিকার। এছাড়া যুদ্ধপ্রবণ সিরিয়ার শরণার্থীরাও চরম খাদ্য সংকটে ভুগেছেন ২০১৮ সালে। ফাও প্রতিবেদনে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থায় থাকা ভেনিজুয়েলার নাগরিকদের ভবিষ্যৎ খাদ্য সংকট শরণার্থী হবার আশঙ্কার কথা ব্যক্ত করা হয়েছে। ২৫ জন ব্যক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন নিরাপত্তা ছাড়পত্র না দিলেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ওই ২৫ জনকে জাতীয় নিরাপত্তা ছাড়পত্র প্রদান করেছে বলে হোয়াইট হাউসের অভ্যন্তরে থাকা একজন বলেছেন কংগ্রেশনাল তদন্তকারীদেরকে। ট্রিশিয়া নিউবোর্ড নামের ওই তথ্য ফাঁসকারী বলেন নিরাপত্তা পরিচয়পত্র পাওয়ার জন্য ছাড়পত্র পাওয়া ওই তালিকায় দুজন হোয়াইট হাউস কর্মকর্তা রয়েছেন, কন্ট্রাক্টর রয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যালয়ের বেশ কয়েকজন স্টাফ রয়েছেন। নিরাপত্তা ছাড়পত্র দেবার কর্মকাণ্ডের সঙ্গে ১৮ বছর ধরে কাজ করছেন নিউবোর্ড। তিনি রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের শাসনামলে এই কাজ করছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এবার বাংলাদেশের খবর। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ নিয়ে রিপোর্ট করছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক অমর।
হত্যাকাণ্ড সম্পর্কে স্থানীয়রা জানান,
সীমান্ত এলাকায় গেছিলাম, বিএসএফ গুলি করার পরে যেভাবে হোক ক্লাস যে কেলিয়ে এনেছে এ পর্যন্ত জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের 53 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারোয়ার হেডকোয়ার্টারের অনুমতি ছাড়া কোনো কথা বলতে রাজি হননি।
আসলে আমরা আমাদের অনুমোদন ছাড়া আসলে বক্তব্য দিতে পারবো না।
নিহতরা হলেন তারাপুর মোরলপাড়ার মিলন এবং ঠুটাপাড়ার সেনারুল ইসলাম। প্রতিকমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
বাংলাদেশে ভারতীয় টিভি নেটওয়ার্ক জি নেটওয়ার্কের চ্যানেলগুলো দেখা যাচ্ছে না, যদিও বাংলাদেশের তথ্যমন্ত্রী জানিয়েছেন সরকার কোনো চ্যানেলই বন্ধ করেননি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, আইন প্রয়োগ করেছে মাত্র। গত সপ্তাহে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছিলেন বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এ সম্পর্কিত একটি চিঠি কেবল অপারেটরদের কাছে পাঠানো হয়। এতে বলা হয় 1 এপ্রিল থেকে বাংলাদেশে ডাউন লিঙ্ক পূর্বক সম্প্রচারিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই চিঠির পরপরই জি বাংলার সম্প্রচার বন্ধ হয়ে যায়। বাংলাদেশে বিদেশি চ্যানেলের 2 ডিস্ট্রিবিউটর রয়েছেন। কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ বলেছেন বিষয়টি তাদের কাছেও অস্পষ্ট।
তথ্য মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দিছে স্থানীয় যারা ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে, নোটিশে দিছে যে বিদেশে কোনো চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না।
উল্লেখ্য যে জি নেটওয়ার্কে রয়েছে 65 বিনোদনমূলক চ্যানেল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ এশিয়া আফ্রিকায় রয়েছে এর বিস্তৃতি। 1991 সালের 2 অক্টোবর জি নেটওয়ার্ক যাত্রা শুরু করে বাংলাদেশে জি নেটওয়ার্কের 4 চ্যানেল চালু ছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন পশ্চিমবঙ্গের সব বুথ স্পর্শকাতর হতে পারে না, যদিও বিরোধী দলগুলো রাজ্যটির সব বুথ স্পর্শকাতর বলে ঘোষণা করবার দাবি জানিয়ে আসছিল। পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে রিপোর্ট করছেন।
সব পরিস্থিতি খতিয়ে দেখেই স্পর্শকাতর, অতিস্পর্শকাতর বুথ ঠিক করা হয়। রাজ্যের সব বুথ স্পর্শকাতর নয়, তবে পশ্চিমবঙ্গে সমস্যা আছে বলে মনে করে কমিশন। সেই কারণে এখানে 7 ভোট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। না হলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় 1 আর পশ্চিমবঙ্গে 7 কেন? মানুষ যাতে নির্ভয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের পুলিশি পর্যবেক্ষক বিবেক দুবে। এদিকে পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে ইতিমধ্যে দেখা করে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে তাপস রায়। তার অভিযোগ, বিজেপি যেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন। বিবেক দুবের সঙ্গে দেখা করে বিজেপির পক্ষে মুকুল রায় অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেই চলেছে। সিপিআইএমের রবীন্দ্র অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কিছু আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ওদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সরকারি কর্মচারীরা ভোটের প্রশিক্ষণ বয়কট করেছেন। তাদের দাবি, লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট।
ভোটকর্মীরা জানান, পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকে রাজ্য পুলিশের নিরাপত্তায় ভোট করাতে প্রাণের আশঙ্কা করছেন তারা। ফলে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটের ভোট গ্রহণের প্রতিশ্রুতি না দিলে ভোটের প্রশিক্ষণ নেবেন না তারা। এদিন প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছলেও প্রশিক্ষণে অংশগ্রহণ না করে বিক্ষোভ দেখাতে থাকেন সরকারি কর্মচারীরা। তাদের অভিযোগ, এই রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেছেন রাজ্য পুলিশের একাংশ নিরপেক্ষ, তাদের নির্দিষ্টভাবে নির্বাচনে ব্যবহার করবে কমিশন। কিন্তু রাজ্য পুলিশের নিরাপত্তায় ভোট কেন্দ্রে যেতে নারাজ ভোটকর্মীরা। তাদের স্লোগান, কাকদ্বীপ থেকে কোচবিহার চাই, না হতে রাজকুমার। প্রসঙ্গত বলা যেতে পারে, গত পঞ্চায়েত ভোটের ভোট গ্রহণের দিন উত্তর দিনাজপুরের ইটাহারে মৃত্যু হয় ভোটকর্মী রাজকুমার রায়ের। রেললাইন থেকে উদ্ধার হয়েছিল তার দেহ। আলিপুরদুয়ারে ছেলেকে বাঁচাতে গিয়ে খুন বিজেপি কর্মীর মা। মৃতের পরিবার ও সহকর্মীদের অভিযোগ ছিল তাকে ভোটকেন্দ্র থেকে অপহরণ করে খুন করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী গণফোরাম নেতা মোকাব্বির খান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে মোকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট 2 আসন থেকে নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানের আয়োজন করার অনুরোধ জানিয়ে সোমবার সংসদ সচিবালয়ে গণফোরামের প্যাডে চিঠি পাঠানোর পর তিনি দাবি করেন তার সংসদে যাওয়ার সিদ্ধান্ত দলীয়ভাবেই নেওয়া হয়েছে। তবে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মোকাব্বির খানের শপথের বিষয়ে দলীয় সিদ্ধান্ত নাই এবং দলের নীতি নির্ধারকদের বৈঠকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয় দল ও জোট থেকে বহিষ্কার করা হয় মৌলভীবাজার দুই আসন থেকে নির্বাচিত এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে। জহরুল আলম, ঢাকা।
বিশ্ব সংবাদে এই ছিল আমার হাতের খবরগুলো আজ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। আজ দ্বাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে ও অটিজমে আক্রান্ত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়। আরো জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
অটিজম শিশুদের বিকাশগত একটি সমস্যা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সাধারণত অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে না, তারা অতিরিক্ত জেদি হয়ে থাকে, নিজেকে গুটিয়ে রাখে। গবেষকরা মনে করেন জেনেটিক, নন জেনেটিক ও পরিবেশগত প্রভাব সম্মিলিতভাবে অটিজমের জন্য দায়ী, পরিচর্যায় এর একমাত্র বিকল্প। বিশেষজ্ঞরা বলছেন গ্রামের চেয়ে শহরে বাড়ছে অটিজম বিশিষ্ট শিশুদের সংখ্যা। প্রতি হাজারে 1.4 জন গ্রামে ও শহরে 2.5 জন অটিজম বৈশিষ্ট্য শিশুর জন্ম হয়। আর বাংলাদেশে অটিজম সম্পন্ন ব্যক্তিদের একটি বড় অংশই নারী। বিশ্ব অটিজম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের প্রতিবন্ধীরা অলিম্পিকে স্বর্ণ জয় করে নিয়ে আসে।
অলিম্পিকে আমরা কিন্তু আমাদের প্রতিবন্ধীদের পাঠাই স্পোর্টসে প্রতিযোগিতায়, এবং প্রতিবার বাংলাদেশের এই প্রতিবন্ধীরা তারা কিন্তু স্বর্ণ জয় করে নিয়ে আসে। এবারেও 22টা স্বর্ণ পদক তারা অর্জন করেছে। প্রতিবন্ধীদের ক্রিকেট কম্পিটিশনে বা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা খুব ভালো রেজাল্ট করে, যার জন্য তাদের জন্য আমরা একটা ক্রীড়া কমপ্লেক্সও নির্মাণ করে দিচ্ছি।
এবছর সফল অটিজম শিশুদের সরকারের পক্ষ থেকে 50,000 টাকার চেক দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশে 16,44,608 জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, যাদের মধ্যে 47,417 জন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি। এবছর অটিজম দিবসের প্রতিপাদ্য সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সরকারিভাবে মাদকাসক্তদের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও বেসরকারি হিসেবে দেশে 75 লাখের ওপর মাদক সেবী রয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের বেসরকারি সংগঠন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানসের তরফে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, এ সকল মাদকসেবীদের মধ্যে 80% যুবক। সোমবার এক সেমিনারে মানসের দেয়া তথ্য মতে মাদকাসক্ত যুবকদের মধ্যে 43% বেকার এবং 50% বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তথ্য মোতাবেক মাদকসেবীরা বছরে 7,000 কোটি টাকার উপর মাদক সেবন করে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন মাদকসেবীদের মধ্যে দেশের মূল প্রাণশক্তি, যুব সমাজের আধিক্য জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং হতাশার বিষয়। তাদের মতে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে মূলত হতাশা থেকে। মাদকের এই ভয়ানক থাবা থেকে যুব সমাজ তথা দেশের মানুষকে মুক্ত করতে ব্যর্থ হলে তার নেতিবাচক প্রভাব সমগ্র জাতিকে যে অচিরেই গ্রাস করবে সে বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। দেশের মাদক সমস্যার সামগ্রিক বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বেসরকারি সংগঠন অ্যাকশন এইড বাংলাদেশের যুব কর্মসূচির ব্যবস্থাপক নাজমুল হাসান। তাকে প্রশ্ন ছিল যুবকদের মধ্যে মাদক সেবনের মাত্রা এত বেশি হওয়ার কারণ কি, এবং দেশে মাদক বিরোধী আইন থাকা সত্ত্বেও মাদকের বিস্তার ঠেকানো যাচ্ছে না কেন।
আপনারা জানেন যে এই দেশে এখন 3/1 হচ্ছে যুব জনগোষ্ঠী। তো এত ব্যাপক যুব জনগোষ্ঠীর সংযুক্ততা, যুব জনগোষ্ঠীর কর্মসংস্থান, এইগুলো একটা বড় সমস্যা। এবং তারা যুব বয়স থেকে এক ধরনের হতাশায় ভোগে, কোথায় কোথায় সে যুক্ত হবে, কিভাবে তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এগুলো যখন সে নিশ্চিত হতে পারে না, বিভিন্ন রকমের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তার যখন তার যুক্ততা অতভাবে সে তৈরি করতে পারে না, তখন সে স্বাভাবিকভাবে আসলে এক ধরনের এই মাদকের মতো এই ধরনের দুষ্ট চক্রে আসলে যুক্ত হয়ে পড়ে এবং সেভাবেই সে এটার সঙ্গে সংযুক্ত থাকে। এবং মাদক বিরোধী আইন আছে আমাদের দেশে, কিন্তু যেটা হয় যে আপনি যদি সাপ্লাই বন্ধ করে আসলে সবকিছু বন্ধ করা সম্ভব না। সম্ভব যদি আপনি যুবকদের ভিতর থেকে ওই ধরনের শক্তি প্রেরণার জায়গা আমরা তৈরি না করতে না পারি, তার জায়গায় তার জন্য আশার ক্ষেত্র তৈরি করতে না পারি, তার জন্য কর্মসংস্থান, তার পড়াশোনা, তার প্রশিক্ষণ, তার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্র সমূহ যদি আমরা প্রসারিত করতে না পারি, বিভিন্ন রকমের সামাজিক সংগঠনগুলোকে তার যুক্ততা তৈরি করতে না পারি, তাহলে আসলে এগুলো এই ধরনের কর্মকাণ্ডে তাহলে আসলে মাদক থেকে যুবকদেরকে যুক্ত করা থেকে দূরে রাখা একটু কঠিনই হবে বলে মনে হয়।
সরকার দেশে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে, এতে কি কোনো ফল পাওয়া যাচ্ছে বলে আপনি মনে করছেন?
ফল তো কিছু পাওয়া যাচ্ছে, আমরা যেটা দেখছি যে মাদক বিরোধী অভিযান চলছে এবং আমরা প্রায় দেখছি বিভিন্ন জায়গায় সরকার আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা উদ্যোগ গ্রহণ করছে, তারপরেও তো আসলে আবারও আমরা দেখছি যে এগুলো বন্ধ হচ্ছে না। বিভিন্ন ভাবে আপনারা একরকমের উদ্যোগ নিচ্ছে, মাদক যারা চোরাচালানকারী তারা ভিন্ন ভিন্ন নতুন নতুন ভাবে আবার মাদকের বিস্তার ঘটাচ্ছে, তো কিছুটা ফল অ্যাপারেন্টলি হয়তো আছে, দৃশ্যত হয়তো আছে, কিন্তু এইটা আসলে দীর্ঘমেয়াদী কতটুকু ফল বহন করছে সেটা হয়তো প্রশ্ন থেকেই যায় যে এখনো কি মাদক বন্ধ হয়ে গিয়েছে কিনা। আমরা তো এখনো কিছু কিছু জায়গায় শুনি যে এখনো এইভাবে পূর্ণাঙ্গভাবে বন্ধ হয়নি, এখনো যুব জনগোষ্ঠী দ্বারা ভিকটিম হচ্ছে, তো এইভাবেই আমাদের দেখতে হবে আসলে যে এখনো পুরো ফলাফল আমরা পাইনি।
মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য রাষ্ট্র এবং সমাজের কি কি করার আছে বলে আপনি মনে করেন?
আমি মনে করি এখানে যে রাষ্ট্র এবং সামাজিক উদ্যোগ থাকা দরকার। রাষ্ট্র যেমন যারা অলরেডি এই মাদকের সঙ্গে যুক্ত হয়ে আছে তাদেরকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সেটার জন্য আসলে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকা উচিত, আমাদের বাজেটে এই জন্য বরাদ্দ থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ততা, বিভিন্ন রকমের এক্সট্রা কো কারিকুলার এগুলোর সঙ্গে যুক্ততা, এই রকমের যুক্ততা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা শুধুমাত্র কোন বিশেষ বিশেষ শহর কেন্দ্রিক হলে হবে না, সেটা আসলে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই যাতে যুব জনগোষ্ঠী বিভিন্ন রকম উদ্ভাবনী কাজের সঙ্গে যুক্ত হতে পারে সেই রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তারা তাদের নিজের জীবন নিয়ে যাতে স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্ন দ্বারা দেখার ক্ষেত্রটি তৈরি করে দিতে হবে। আমি মনে করি এক্ষেত্রে বড় একটা জায়গা হচ্ছে যে তার কর্মসংস্থান, তার প্রশিক্ষণ, তার শিক্ষা, এই জায়গাগুলোর প্রতি আমার মনে হয় আরো বেশি নজর দেওয়া দরকার, যাতে যুব জনগোষ্ঠী নিজেকে নিয়ে আশাবাদী হতে পারে এবং নিজের ভবিষ্যৎকে বিকশিত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং যে সামাজিক যে ধরনের দায়বদ্ধতা তার উপরে আছে সেই সামাজিক দায়বদ্ধতার জায়গায় সে নিজেকে যুক্ত করে সমাজের যে ইতিবাচক পরিবর্তনে যাতে সে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাগুলো আমাদের সকলকেই আসলে তৈরি করে দিতে হবে, তাহলেই আসলে সে আস্তে আস্তে মাদকের ভয়াল ছবল থেকে দূরে সরে আসবে।
নাজমুল হাসান বলেন, মাদকের করাল গ্রাস থেকে জাতিকে রক্ষা করার জন্য এর বিরুদ্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি সরকার এবং সমাজকে যার যার অবস্থানে থেকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পুরো ভারত জুড়ে এখন সাধারণ নির্বাচনের প্রচার অভিযান জমজমাট হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণার প্রধান উপায় সংবাদ মাধ্যম এবং এই বিষয়টি নিয়ে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ। ভারতে সাধারণ নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে জনগণের কাছে দেশের নানা রাজ্যের নানা রাজনৈতিক দল ও তার প্রার্থীদের খবর ঠিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যম এবং তার সংবাদদাতারা। কিন্তু এই মুহূর্তে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিছুটা ক্ষুণ্ণ বলে অভিযোগ উঠছে। দীপঙ্কর চক্রবর্তী, আপনি তো লাইনে আছেন, তো ভারতের সংবিধান অনুযায়ী গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক হল স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার। এবারের নির্বাচনী প্রচারে প্রার্থী বা দলগুলো সেটা করতে পারছে কি?
আমি প্রথমে সংবিধানের যে কথাটা বলা রয়েছে সেটা আগে বলি, তাহলে এটা কোথায় বলা বা বোঝার সুবিধা হবে। সেটা হলো সংবিধানের 19 নম্বর ধারায় রয়েছে যে ভারতের যে কোনো নাগরিক নির্দ্বিধায় তার মনের ভাব প্রকাশ করতে পারেন, বলতে পারেন। সাংবাদিকদের কথা সংবিধানে আলাদা করে বলা না হলেও সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা এর মধ্যেই পড়ে, মানে যেটাকে আমরা ফ্রিডম অফ প্রেস বলি, সেটা একেবারে পিন পয়েন্ট করে করা না থাকলেও এর মধ্যেই সেটা পড়ে। তাহিরা কিবরিয়া
জি, তো তাহলে কথাটা আসছে কোথা থেকে,
মানে বাধাটা কোথায়?
এই হ্যাঁ, বাধাটা কোথায়?
হ্যাঁ, বাধাটা আসছে যে ওই যে 19 নম্বর ধারার কথা যেটা বললাম, সেখানেই কয়েকটা বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। যেমন মনের ভাব প্রকাশের বা বক্তব্যের স্বাধীনতার নাম করে কেউ কাউকে অপমান করতে পারবে না, আদালতের অবমাননা করতে পারবে না, রুচি বা স্বাধীনতার সীমা ছাড়াতে পারবে না, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় অথবা বন্ধু দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এমন কিছু বলতে পারবে না, কোনো অপরাধমূলক কাজে উস্কানি দেওয়া যাবে না, জনশৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু বলা যাবে না, এবং ভারতের সার্বভৌমত্ব ও সংহতি বিপন্ন হয় এমন কিছু বলা যাবে না।
তাহলে
তার মানে যা বলা যাচ্ছে বা যে মত প্রকাশের স্বাধীনতার নামে যা বলা যাবে আর তার বদলে যা বলা যাবে না, যাবে না তার সংখ্যা তালিকাটা অনেক বড়, এবং সেটা ধোঁয়াটেও রয়ে গেছে যে এখনকার রাজনৈতিক দলগুলো আর তাদের নেতারা এই জায়গাটাকে ধরে নিয়েই সংবাদপত্রের স্বাধীনতাটা ক্ষুণ্ণ করতে চাইছেন। কারণ এইসব কথার মধ্যে বললাম যে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে, ঠিক কি বলতে চাইছে, কোনটার ব্যাপারে বলা হচ্ছে সেইটা বলার খুব মুশকিল এই আর কি।
আচ্ছা, তো সংবাদ মাধ্যমের স্বাধীনতা অথবা সাংবাদিকদের স্বাধীনতা, স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাহলে কিভাবে?
ওই যে বললাম যে একটা অসহিষ্ণু মনোভাব থেকে, সেটা হচ্ছে আমার কথা ছাড়া আর কোনো কারোর কথা বলা যাবে না, আমার কথা বলবে না যে সে আমার শত্রু, যে যেখানে ক্ষমতায় আছে কেন্দ্র কিংবা রাজ্য সেখানে তারা এই একটাই মত দিয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী করে যাচ্ছে। আমি আমার কথার আগে একজন সাংবাদিক, মানে প্রাক্তন সাংবাদিক অভিজিৎ রায়, তিনি এখন আইটি সেক্টরে রয়েছেন, ইনফরমেশন টেকনোলজি সেক্টরে, এবং খুবই এই ধরনের কাজ নিয়ে তিনি কাজ করছেন। তার একটা কথা আমি শোনাচ্ছি, হয়তো তাতে ব্যাপারটা একটু স্পষ্ট হবে শ্রোতাদের জন্য।
জি,
ভারতবর্ষে আজ সাংবাদিক এবং সাংবাদিকতা দুটোই বিপন্ন, তার পরিসংখ্যানই তাই বলছি। যেমন ধরুন 2009 থেকে 2019 এই 10 বছরে 24 জন সাংবাদিক ভারতবর্ষে খুন হয়েছে, আর লাস্ট 4 বছরে 2014 থেকে 2019 এর মধ্যে 14 জন সাংবাদিক খুন হয়েছে। আরেকটা পরিসংখ্যান দেখা যাক, ভারতবর্ষের র্যাঙ্ক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 138, 180টি দেশের মধ্যে। পাকিস্তানের পরিসংখ্যান হচ্ছে 139, তার মানে ভারত পাকিস্তানের থেকে মাত্র এক সংখ্যায় এগিয়ে রয়েছে। আর ভারতের র্যাঙ্ক ছিল 2017-135, তো 135 থেকে 138 নেমে গেছে। এটাই বোঝা যাচ্ছে যে আমাদের দেশে সাংবাদিকতা এবং সাংবাদিকরা কতটাই বিপন্ন। কিভাবে বিপন্ন সেটা দেখা যাক, সেটা হচ্ছে এক হচ্ছে তারা শুধু খুনই হচ্ছেন সেটা তা না, তাদের জীবিকার ওপরও একটা আক্রমণ চলে এসেছে। যেমন ধরুন খবরে কাগজের বিজ্ঞাপন চাপ চেপে দেওয়া হচ্ছে, আর যদি আপনি সরকারের পক্ষে না হন তাহলে সরকার, সেটা রাজ্য সরকারই হোক বা কেন্দ্র সরকারই হোক, আপনার বিজ্ঞাপনটা কেটে দেবেন। এবং বিজ্ঞাপন যদি বন্ধ করে দেন তাহলে আমাদের জীবিকার ওপরও একটা আক্রমণ চলে এলো। আচ্ছা, এটা তো গেল একটা আপনাদের আমাদের কাগজের, খবরের কাগজের বা ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশনের ওপরে, সে সংস্থার ওপর আক্রমণ। ব্যক্তিগত আক্রমণও সাংবাদিকদের সহ্য করতে হচ্ছে। যেমন ধরুন তাকে সোশ্যাল মিডিয়াতে গালাগাল করা হচ্ছে, পুলিশ তাকে ডাইরেক্ট আক্রমণ করছে মাঝে মাঝে, এবং সেটা যদি না পারে তাহলে সেই সংস্থার কর্তা ব্যক্তিদের উপর, ইনকাম ট্যাক্স বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলা হচ্ছে। এই বিভিন্ন উপায়ে সাংবাদিক এবং সাংবাদিকতা আজ ভারতে ভীষণ ভাবে বিপন্ন, এবং এটা যদি এই মুহূর্তে যদি এর প্রতিবাদ না জানানো হয় তাহলে কিন্তু আসন্ন দিন ভীষণ শঙ্কার কারণ রয়েছে।
তাহিরা কিবরিয়া বললাম, ওর কথায় সমস্তটা পরিষ্কার হয়ে গেল মানে কি হচ্ছে
সেই। তো স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী তো সংবাদপত্রকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে উল্লেখ করেছিলেন, তাই তো? এবং এই ক্ষেত্রে আপনার কি মতামত, আপনি কিভাবে দেখছেন বিষয়টি?
আমার মতামতের থেকে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কি বলেছিলেন সেটা বরং আগে বলি, কারণ আমার মতের থেকে তার মতে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল
এবং দীর্ঘকাল পরে আমার মনে হয় আমাদের শ্রোতারা সেটাই শুনতে ভালোবাসবেন।
হ্যাঁ, তিনি প্রথম বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার মর্ম তিনি বুঝতেন বলেই ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট, অর্থাৎ কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে একটা আইন প্রবর্তন করেছিলেন। সেটা কিন্তু খুবই একটা মানে যত্ন নিয়ে সেই আইনটি তৈরি করা হয়েছিল যে কর্মরত সাংবাদিকরা যাতে কোনোখানে নিরাপত্তার অভাব বোধ না করেন এবং তারা যাতে সমস্ত খবর ঠিকঠাকভাবে নির্ভয়ে পাঠকদের কাছে পৌঁছে দিতে পারেন। এবং তখন মনে রাখতে হবে সংবাদ মাধ্যম বলে কিছু ছিল না, সংবাদ পত্র ছিল, মাধ্যম বলতে খালি রেডিও ব্যাস, টিভি পর্যন্ত ছিল না ভারতে,
এবং খবরের কাগজ,
খবরের কাগজ তো ছিল বললামই, সেটাই বললাম সংবাদপত্র, সংবাদপত্র আর রেডিও এই দুটো ছিল, টিভিও ছিল না, আর বাকি সব সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জিনিস তো কোনো ব্যাপার নেই। তো উনি বলেছিলেন, জওহরলাল নেহরু বলেছিলেন যে ভারতবর্ষে গণতন্ত্র চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, আইন প্রণয়নের জন্য আইনসভা, সংসদ, বিধানসভা ইত্যাদি যেগুলো আইন প্রণয়ন করে, আইন অনুযায়ী কাজ করার জন্য সরকারি প্রশাসন, এবং এগুলো সম্পর্কে কোনো অভিযোগ থাকলে বিচার বিভাগের দ্বারস্থ হওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের ভালো মন্দ সবকিছু খবর সকলকে জানানোর জন্য সংবাদপত্র বা সংবাদ মাধ্যম। কার্টুনকে নেহরু নিজে গণতন্ত্রের অঙ্গ এবং মত প্রকাশের মাধ্যম মনে করতেন, যার জন্য তিনি কার্টুনকে উৎসাহ দিতেন। তার নামে তাকে ঠাট্টা করে কোনো কার্টুন দেওয়া হয়েছে, তিনি রাগ না করে বরং বলতে কি গো আবার কবে কার্টুন দেবে আমাকে, এ করে মানে এই ধরনের উদার মনোভাব ছিল তার, কারণ তিনি তো আসলে যেই সময় ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি যখন কাজ করেছেন তখন কিন্তু ভারত তো ব্রিটেনের সঙ্গে একটা বরাবর একটা সম্পর্ক ছিল, উনি পড়াশোনাও করেছেন ব্রিটেনে, ব্যারিস্টারি করেছেন, তো ওদের ওই দেশে ব্রিটিশরা কলোনিগুলোতে যত খারাপই হোক না কেন নিজেদের দেশে তারা খুব সভ্য এবং উদার ছিল। তো সেইখানে ওই ব্রিটিশ যে গণতন্ত্রের যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো উনি তখন পড়েছেন, দেখেছেন এবং তার নিজের উদার মনোভাব দিয়ে সেগুলো বিচার করেছেন। এখন সেটা আর হচ্ছে না, এখন যারা ক্ষমতায় আসছেন তাদের মধ্যে সেই মনোভাবটাই দেখা যাচ্ছে না বলেই যা দুঃখ। তাহিরা কিবরিয়া,
দীপঙ্কর চক্রবর্তী, আমাদের হাতে সময় খুবই সীমিত, তো আজকের মতো উঠতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামীকাল বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ভারতের আসন্ন নির্বাচন ও সোশ্যাল মিডিয়া। আপনাদের প্রশ্ন ও মন্তব্য করতে ফোন করুন অথবা ইমেইল এবং ফেসবুক ফ্যান পেজে লিখে জানাতে পারেন। বাংলাদেশে ভারতীয় জি নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলো দেখা যাচ্ছে না, এ সম্পর্কে জি টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
কথা বলছি বাংলাদেশের একটি প্রাইভেট টিভি চ্যানেল জি টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার সাথে। বাংলাদেশে বলা হচ্ছে যে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন কেন প্রচার করা হচ্ছে তা জানতে চেয়ে দুটি পরিবেশক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে সরকার, এবং তারপর থেকে ওই চ্যানেলগুলো বাংলাদেশে এখন দেখা যাচ্ছে না। সরকার কোনো চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি, এটা বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন যে তারা প্রচলিত আইন প্রয়োগ করেছেন, তারা কোনো চ্যানেলের প্রচার বন্ধ করেননি। এই যে বর্তমানে এই চ্যানেলগুলো যে দেখা যাচ্ছে না সেটি কেন আপনার মনে হয়?
দেখেন, সরকার যে নোটিশটি দিয়েছে এবং একই সাথে যে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার কিংবা টেলিভিশন মালিকদের সংগঠন এটকো তারা যে দাবিটা করেছিল সেটা হলো যে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেবল অপারেটরস ল 2006 কে ভায়োলেট করে বাংলাদেশের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার হচ্ছে। এটা গত কয়েক বছর ধরে প্রচার হচ্ছে, বছরে প্রায় 500 কোটি টাকা এটা পাচার হয়ে যাচ্ছে। এবং এটা সারা পৃথিবীতেই, এমনকি আমেরিকাতে সহ সারা পৃথিবীতে নিয়মটা হলো আপনি বিদেশি চ্যানেল দেখবেন উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ক্লিন ফিড দেখবেন আপনি। কিন্তু বাংলাদেশে আমাদের বিদেশি বিজ্ঞাপন তো আমরা দেখছি, আমাদের বিজ্ঞাপনও দেখা যাচ্ছে বিদেশি চ্যানেলে, ফলে আমাদের চ্যানেলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে, আমরা বিজ্ঞাপন পাচ্ছি না, চ্যানেলগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের এই দাবিটা ছিল এবং সরকার এটি আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, কিন্তু এক শ্রেণীর কেবল অপারেটর তারা এটার নামে বিজ্ঞাপন বন্ধ করার আগে তারা চ্যানেলই বন্ধ করে দিয়েছে, যেটা আমরা বলিনি বা যেটা সরকারও বলেনি। তারা একটা চাপ সৃষ্টি করতে চায়, তারা ভিউয়ারদেরকে উত্তেজিত করতে চায় এবং তারা মনে করে যে একটা সময় গিয়ে তাদের হাতে যেহেতু ক্ষমতা আছে তাই তারা যেকোনো চ্যানেল যেকোনো সময় বন্ধ করে দিতে পারে। কিন্তু আইনে কিন্তু তা বলা নাই, আইনে বলা হয়েছে একটা চ্যানেলের ডাউনলিংক পারমিশন নিতে গেলে এবং একই সাথে বন্ধ করতে গেলে দুটোই সরকারের অনুমোদন লাগবে।
সরকারের অনুমোদন ছাড়া তারা বিজ্ঞাপন দিচ্ছিল, আবার এখন তারা সরকারের অনুমোদন ছাড়া প্রচার বন্ধ করেছে, তাহলে তো তারা দুই দফায় আইন লঙ্ঘন করছে।
এবং এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন, কেবল অপারেটরস ল 2006 এর ভায়োলেশন।
তাহলে এখন সরকার কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে বলে মনে হয়?
আমার ধারণা সরকার তো শক্ত অবস্থানে আছে, কারণ টেলিভিশন মালিক, শ্রমিক, কর্মী এবং একই সাথে এদেশের জনগণ এদের পক্ষে আছে, বিজ্ঞাপন দাতারা এদের পক্ষে আছে, কারণ এটি একটি চোরকে বৃত্তি মুদ্রা প্রচার জনিত অপরাধ। মানে যেটাকে আমরা বলি যে এদেশ থেকে মুদ্রা যেভাবে পাচার হয় অন্যান্য দেশে, এখানে বিজ্ঞাপনের জন্য মুদ্রা পাচার হচ্ছে।
এই যে আইনের লঙ্ঘন ঘটছিল এত কাল ধরে, এটা আরো আগেই সরকার ব্যবস্থাটি নেয়নি কেন?
সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চলেছি আমরা গত 15 বছর ধরে, কিন্তু কোনো কারণে আমরা দেখেছি সরকারের ভেতরকার কোনো কোনো লোক এটা বুঝতে চায়নি, কিংবা কেউ কোনো না কোনো ভাবে এটিকে ম্যানেজ করেছে।
তাহলে এখন এই যে প্রচার বন্ধ করে আপনি বলছেন যে দর্শকদেরকে উত্তেজিত করার, উস্কানি দেবার একটা চেষ্টা হচ্ছে, এই যে পরিবেশক প্রতিষ্ঠান দুটি, তারা কি কোনো বক্তব্য দিয়েছেন?
তারা কোনো বক্তব্য দেননি, তারা বলেছেন তারা আইন মানছেন, কিন্তু যেটা করেছেন তারা ছোট ছোট ডিস্ট্রিবিউশন লেভেলে যে ছোট ছোট কেবল অপারেটর আছে তাদেরকে দিয়ে বন্ধ করে দিয়েছেন। এখানে প্রথমে যেটা করা হয়, বিদেশি ডিস্ট্রিবিউশন চিপ আনে একজনে, সে আবার ছোট ছোট অপারেটর ঠিক করে এলাকা ওয়াইজ, সে এলাকা ভিত্তিক যে অপারেটর আছে এদেরকে দিয়ে বন্ধ করে দিয়েছে, সেটার সংখ্যা কিন্তু সারা দেশে কয়েক লাখ। আমরা আশা করছি যে এটা সরকার শেষ পর্যন্ত শক্ত থাকবে, প্রায় 500 কোটি টাকার বিজ্ঞাপন দেশে ফেরত আসবে।
এবং সেটি তো তাহলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর জন্য এবং বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন
গণমাধ্যমের বিকাশের জন্য এবং আমাদের কন্টেন্টের মান ভালো করার জন্য এটা খুব জরুরি এই বিজ্ঞাপনটা ফেরত আসা।
আচ্ছা, এই যে বিজ্ঞাপনগুলো যারা দিচ্ছেন বিদেশি চ্যানেলের কাছে, বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান, যেসব বড় বড় প্রতিষ্ঠান বিজ্ঞাপনগুলো বিদেশি চ্যানেলকে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে?
যদি আইনের মাধ্যমে আপনি বিজ্ঞাপনটা আগে বন্ধ করতে পারেন, পরবর্তীতে আপনাকে তদন্ত করতে হবে যে কারা কারা দিয়েছিল। তবে আপনাকে আমি জানিয়ে রাখি, এর আগে মিডিয়া ইউনিটি নামে একটা সংগঠন হয়েছিল, টেলিভিশন মালিক শ্রমিক সকলে মিলে, সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত চ্যানেল আয়ের পরিচালক সাগর, তিনি কিন্তু পরবর্তীতে সংহতি প্রকাশ করে এই সেখানে বিজ্ঞাপন না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
সম্প্রতি মোজাম্বিকে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ইদাইর তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো হাজারে হাজারে মানুষ। ঔষধ ও পানীয় জলের দুষ্প্রাপ্যতায় সেখানে কলেরা সহ আরও বিভিন্ন রোগের মহাসংকট দেখা দিতে চলেছে। এই ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং এই সম্পর্কে আরও বিস্তারিত জানাচ্ছেন লিসা স্লাইনের প্রতিবেদন থেকে জয়তি দাশগুপ্ত।
সম্প্রতি মোজাম্বিক, মালাউই এবং জিম্বাবুয়েতে ইডাই নামে যে সাইক্লোন অথবা ঘূর্ণিঝড় হয়েছে তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারে হাজারে মানুষ, এবং এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আরও অনেক সাহায্যকারী সংস্থা। এই ঘূর্ণিঝড়টি 17 লক্ষ মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে, আর শুধু তাই নয়, এর ফলে এই দেশগুলির অবকাঠামো থেকে শুরু করে বাড়ি ঘরদোর এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ধরনের সংস্থা সংস্থার সহায়তা কর্মীরা এই সব প্লাবিত এলাকাগুলিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন এখন এবং সেখানে কি কি প্রয়োজন সেগুলির মূল্যায়ন করতেও সক্ষম হয়েছেন। সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা মোজাম্বিকে শুক্রবার মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল 242, কিন্তু এ বিষয়ে সরকার বলছে যে এই সংখ্যাটি কিন্তু 1000 অথবা তারও বেশি হতে পারে। এই বিপর্যয়ের ফলে কয়েক হাজার মানুষ এখন গৃহহীন হয়ে পড়েছে এবং তারা আশ্রয় খুঁজছে। এছাড়াও প্রয়োজনীয় সামগ্রীগুলির মধ্যে প্রাধান্য পেয়েছে খাদ্য, বিশুদ্ধ জল, ঔষধ এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা জারি করে বলেছে যে এই প্লাবিত এলাকাগুলিতে দূষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নানা ধরনের রোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিনমায়ার বলেন, কলেরা এবং নানান ধরনের রোগ যেমন শ্বাসকষ্টজনিত রোগেরও সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি বলেন,
So there's lack of access to safe drinking water and sanitation means there is a high risk of cholera outbreak or other infectious diseases. And let me remind you,
সুতরাং এইসব স্থানে বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্য ব্যবস্থার অভাব রয়েছে, আর এই অবস্থা কলেরা এবং নানান ধরনের সংক্রামক ব্যাধি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, একটা কথা সবাইকে মনে করিয়ে দিয়ে বলতে চাই যে গত 6 বছরের প্রতি বছরই মোজাম্বিকে এই কলেরা সংক্রমণ দেখা গিয়েছে এবং সবথেকে সাম্প্রতিক কালে 2018 সালে 2000 মানুষ এই কলেরা রোগে আক্রান্ত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোজাম্বিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে এবং এর সাথে 10,000 মতো মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার অনেক ধরনের চিকিৎসা সামগ্রীও সরবরাহ করেছে। এইসব চিকিৎসা সরঞ্জামগুলি ম্যালেরিয়া সহ আরও বিভিন্ন ধরনের মারাত্মক সংক্রামক রোগগুলিকে মোকাবিলা করতে সক্ষম হবে এবং এগুলি প্রায় 3 মাসের মতো 10,000 জন মানুষের চিকিৎসার জন্য প্রয়োজন মেটাতে সক্ষম হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে যে 53টি স্বাস্থ্য সেবা কেন্দ্র এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিস্টার লিনমায়ার আরও বলেন যে এখনও বহু এলাকা জলে প্লাবিত থাকার কারণে সেখানে যাওয়াই সম্ভব হয়নি, সুতরাং সমগ্র ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা এখনও হয়ে ওঠেনি। হামের মতো ছোঁয়াচে রোগের মহামারী রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ভিত্তিতে হামের প্রতিষেধক টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
আর এখন শুনবেন আমাদের নিয়মিত আয়োজন, মঙ্গলবারের আয়োজন, এভরিডে গ্রামার।
আমাদের প্রতি সপ্তাহের আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী। জানতে চাচ্ছি আজ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব।
আজকের বিষয়টা কিন্তু খুব মজার একটা বিষয়।
আচ্ছা, তো মজার বিষয় তো বুঝলাম, কিন্তু কি বিষয় সেটা?
আজকের বিষয় হচ্ছে পোর্টম্যান্টো।
পোর্টম্যান্টো, এই বিষয়টি তো আমি ইংরেজি গ্রামারে আগে শুনিনি।
আচ্ছা, তাহলে কোথায় শুনেছো বলতো?
হ্যাঁ, আমি মানে যতদূর আমার মনে পড়ে, পোর্টম্যান্টো মানে হচ্ছে কি, ওই কাপড় চোপড় বহন করার জন্য চামড়ার বড় সুটকেস কিংবা ট্রাঙ্ক, এরকম কিছু একটা হবে হয়তো।
হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আসলে প্রচলিত অর্থে পোর্টম্যান্টো মানে হচ্ছে যেটা তুমি একটু আগে বললে, যে কাপড় চোপড় বহন করার বেশ একটু শক্ত চামড়ার তৈরি সুটকেস কিংবা ট্রাঙ্ক, এরকম কিছু একটা। তবে ইংরেজি ব্যাকরণে এই পোর্টম্যান্টো শব্দটি মানে হচ্ছে ভিন্ন, এর বিশেষ করে শব্দ নির্মাণের ক্ষেত্রে এর একটা আলাদা মানে রয়েছে।
কি মানে
সেই বিষয়ে এসো তাহলে শোনা যাক আমাদের এই অনুষ্ঠানের অপর দুই অতিথি কাভে আর লুসিয়ার এই মজার কথোপকথন।
A portmanteau is a word that combines the meaning and sounds of two words.
Like motel, motor and hotel. Or brunch, breakfast and lunch.
লুসিয়া এখানে আমাদেরকে বলছে যে পোর্টম্যান্টো হচ্ছে সেই ধরনের শব্দ যা কিনা দুটি ভিন্ন শব্দ বা শব্দের অর্থ এবং ধ্বনিকে মিলিয়ে তৈরি করা হয়।
আর এই যে তৃতীয় যে শব্দটা তৈরি করা হয়,
হ্যাঁ,
সেটা কিন্তু একদম নতুন শব্দ, তবে আগের দুটি শব্দের সঙ্গে সম্পর্কিত।
যেমন
যেমন মোটেল, এই শব্দটি তৈরি করা হয়েছে মোটর এবং হোটেল এই দুটি শব্দ কিন্তু মিলিয়ে, আর এর একটা ভিন্ন অর্থ আছে যা ওই দুটি শব্দের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
যেমন
যেমন মোটেল মানে হচ্ছে রাস্তার পাশে এমন একটা বিশেষ ধরনের হোটেল যেখানে ধরো গাড়ি চালিয়ে এসে লোকজন থাকতে পারে। আচ্ছা সাবরিনা, বাংলায় এই মোটেল শব্দটার মানে কি জানো?
মোটেল শব্দটার বাংলা মানে তা তো ঠিক জানি না।
আসলে তুমি ঠিকই জানো, এখন হয়তো মনে করতে পারছো না, বললেই মনে পড়বে। মোটেলের বাংলা মানে হচ্ছে পান্থশালা।
আচ্ছা, তো তাহলে মানে মোটেলও হচ্ছে অনেকটা একটা বিশেষ ধরনের হোটেল।
একদম ঠিক বলেছো। এরকম আরেকটা শব্দ শুনেছো নিশ্চয়ই?
কোন শব্দ?
ব্রাঞ্চ।
ও, ব্রাঞ্চ, হ্যাঁ, এই শব্দটা তো বেশ পরিচিত। মানে একটু বেশি দেরি করে নাস্তা খাওয়াকেই তো ব্রাঞ্চ বলে, তাই না?
আর এই শব্দটা কোত্থেকে এসছে জানো তো?
না তো।
আসলে ব্রেকফাস্ট আর লাঞ্চ এই দুটি শব্দ মিলিয়ে তৈরি হয়েছে ব্রাঞ্চ শব্দটি, আর সেজন্যই এই ব্রাঞ্চ খাওয়া হয় ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি একটা সময়।
হ্যাঁ, এখানে তো সাধারণত ছুটির দিনে আমরা ব্রাঞ্চ করে থাকি, মানে লেট ব্রেকফাস্ট করে থাকি।
একদম ঠিক। তাই তাহলে ব্রাঞ্চের মানেটা পরিষ্কার হলো সবার কাছে। এবার তাহলে শোনা যাক এই পোর্টম্যান্টো সম্পর্কে আরো কিছু কথা।
Surprisingly, there are a lot of portmanteaus in the English language.
Really? Like?
Moped, understood to be from motor and pedal.
I didn't know that. What else?
Hassle.
Get out of town.
No, seriously. This word meaning to pester probably is a combination of haggle and tussle.
এখানে লুসিয়া বলছে যে ইংরেজি ভাষায় কিন্তু বেশ কিছু পোর্টম্যান্টো আছে।
হ্যাঁ, যেমন একটা শব্দ লুসিয়া বলল, শব্দটা হচ্ছে মোপেড।
মোপেড, এই শব্দটা আগে শুনিনি।
হ্যাঁ সাবরিনা, ঠিক তোমার মতোই কাভিও কিন্তু এই শব্দটা আগে শুনিনি। মোপেড শব্দটা খুব একটা যে ব্যবহার করা হয় তা নয় কিন্তু, আর তুমি সেজন্যই হয়তো এটা পারছো না। মোপেড হচ্ছে আসলে মোটর এবং পেডাল এই দুটি শব্দের সমন্বিত রূপ।
তাহলে এর মানেটা কি মোটরসাইকেল?
বাহ সাবরিনা, আসলে মোপেডও হচ্ছে এক ধরনের মোটরসাইকেলই বটে, যা একাধারে মোটর দ্বারা পরিচালিত হয়, আবার সাইকেল হিসেবেও চালানো হয়। এরকমই আরেকটি শব্দ হচ্ছে হ্যাসল।
আচ্ছা, এই হ্যাসল মানেটা তো হচ্ছে এক ধরনের হয়রানি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি।
একদম ঠিক বলেছো সাবরিনা।
কিন্তু এই হ্যাসল শব্দটিও কি পোর্টম্যান্টো? মানে শব্দটি অন্য দুটি কোনো শব্দের সমন্বয়ে তৈরি, এবং সেগুলো ঠিক কোন শব্দ?
হ্যাগলের আবিধানিক মানে হচ্ছে দর কষাকষি করা, আর টাসল মানে হচ্ছে ধস্তাধস্তি করা, আর সেজন্যই এই হ্যাসল শব্দটা পোর্টম্যান্টো। এবার এসো শোনা যাক আরো কিছু পোর্টম্যান্টোর কথা।
ওয়েট, দেয়ার ইজ মোর। বায়োপিক ইজ আ কম্বিনেশন অফ বায়োগ্রাফি এন্ড পিকচার।
I'm dumbfounded.
Hey, that's a portmanteau. A combo of dumb and confounded. Here's a list of common portmanteaus.
cool. Thanks for the hop.
The what?
The heads up. I'm made of portmanteau. Duh.
হ্যাঁ, এবার মনে হয় লুসিয়া আরও একটি পোর্টম্যান্টো শব্দের কথা বলেছে এবং সেটা হচ্ছে বায়োপিক।
হুম, আর এই বায়োপিক শব্দটা বায়োগ্রাফি এবং পিকচার এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
কিন্তু এই দুটি শব্দ একসাথে কিভাবে যাবে?
কেন, আলোকচিত্রের মাধ্যমে তো অনেকের জীবনী লেখা হয়, প্রকাশ করা হয় এবং সেটাকে আমরা বায়োপিক বলতেই পারি।
হ্যাঁ, তা বলতে পারি। এবার আমার কাছে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হচ্ছে।
লক্ষ্য করো সাবিনা, কাভি আরেকটা পোর্টম্যান্টোর কথা বলল, সেটা ব্যবহার করল, আর সেই শব্দটা হচ্ছে ডাম্প ফাউন্ডেড।
এর মানে?
এর মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া, বিয়বল হওয়া, ভীষণভাবে অবাক হওয়া।
আর অনুষ্ঠানের শেষের দিকে কিন্তু লুসিয়া আমাদেরকে আরো কিছু পোর্টম্যান্টোর উদাহরণ দিয়েছে।
সেগুলো কি কি সাবরিনা?
হ্যাঁ, সে তারা বলছিল যে ইন্টারনেট, মডেম, বলিউড, পিক্সেল, ইনফোমার্শাল, ক্রোনাট। হ্যাঁ, যে শব্দগুলো তারা দেখাচ্ছিল সেগুলোর মধ্যে ছিল ইন্টারনেট, মডেম, বলিউড, পিক্সেল, ইনফোমার্শাল, ক্রোনাট, ওয়ার্কোহলিক, মেল্ড, টেস্টোস্টেরন এবং স্প্ল্যাটার।
বাহ, একদম ঠিক বলেছ। তবে কি জানো, শেষে কাভি একটা মজার পোর্টম্যান্টো নিজেই তৈরি করল।
কোনটা ছিল সেটা?
হাপ।
হাপ এর মানে কি?
মানে হচ্ছে হেডস আপ। ও নিজে নিজে এটা তৈরি করেছে। আসলে এই যে আগে ভাগে ইংরেজি শব্দ সম্পর্কে লুসিয়া এত কথা জানালো, সেজন্যই তাকে ধন্যবাদ জানালো কাভি, বলল হেডস আপ, হাপ। বেশ মজার ব্যাপার। এবার তাহলে যথারীতি আমাদের এই আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আর অনুষ্ঠানটি শেষ করার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখি, যথারীতি এই অনুষ্ঠানটি আপনারা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিসা আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একগুচ্ছ
খেলার খবরে আজকে আমার সাথে ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
স্বাগত।
হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে আপনার সাথে। দিলু ভাই, আমরা জানি যে আপনি বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখতে যাবেন, আমরা সেই অপেক্ষায় আছি। কিন্তু তার আগে আজকে আমরা একটু ফুটবলের দিকে নজর দিতে চাই। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, তিনি বলেছেন যে ফুটবলার মেসি, আর্জেন্টিনার সাবেক অধিনায়ক, মেসি ঈশ্বর নয়। তিনি বলেছেন এই কথা, কারণটা কি, হঠাৎ করে মেসি সম্পর্কে এই কথা তিনি কেন বললেন? 31 বছর বয়সী এই ফুটবলার, আমরা জানি যে বর্তমানে খুব ছন্দে আছেন। তিনি এই চলতি মৌসুমে লা লিগায় 38টি ম্যাচে 41টি গোল করেছেন এবং একের পর এক তার রেকর্ড তৈরি হচ্ছে। কিন্তু পোপ ফ্রান্সিস কেন হঠাৎ করে বললেন?
হঠাৎ করে অনেকদিন থেকেই আলোচনাটা হচ্ছিল যে ভিন গ্রহের ফুটবলার লিওনেল মেসি, অনেকেই বিভিন্ন বিশেষণে তাকে বিশেষিত করছিলেন, যেমন ডিয়েগো মারাদোনাকে বলা হয় আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর, ঠিক তেমনই অনেকেই যেমন স্প্যানিয়লের বিরুদ্ধে সেদিন যখন গোল করলেন একটা ফ্রি কিকে, অলৌকিক সেই গোলের পর ফুটবল পণ্ডিতরা গবেষকরা আবার নতুন করে গবেষণা করতে শুরু করলেন যে মেসি শুধু ভিনগ্রহের ফুটবলার না, যে অতিমানবীয় কাণ্ড করেন তিনি অন্য কিছু। অনেকে অতি আদরে করে তাকে বলতে শুরু করলেন যে তিনি ঈশ্বর। তো এই কথাটাই স্পেনের এক পত্রিকাকে জন পোপ বলেছেন যে এটা ঠিক নয়, মেসি ঈশ্বর মনে করে অনেকে, কিন্তু আমি তা মনে করি না, আমি বিশ্বাসও করি না এবং তুলনাও করা উচিত নয় যে কেন সে ঈশ্বর হবে। আর ঠিক তখন তিনি আবার বলেছেন, অনেক মানুষ বলতে পারেন মেসি ঈশ্বর, তারা এরকম বলতে পারেন, আপনাকে আমি বলবো আমি তাকে পছন্দ করি, কিন্তু পূজনীয় একমাত্র ঈশ্বরই। পোপকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে তিনি কি মনে করেন না মেসি ভালো ফুটবলার? জবাবটা কিন্তু পোপ বলেছেন, না আমি অবশ্যই বিশ্বাস করি লিওনেল মেসি দুর্দান্ত ফুটবলার, কিন্তু এটাও মনে করি তিনি ঈশ্বর নন। তো এই কথাটা যখন মেসির এই ফ্রিকিকের পর আলোচনায় উঠেল, ফুটবল দুনিয়ায় ব্যাপক আলোচনা, মেসি নিজে কিন্তু মুখ খুলেছিলেন যে তার এই এই তিনি বার্সা জার্সিতে 39টা গোল করেছেন ফ্রিকিকে, যার অধিকাংশই অবিশ্বাস এবং গোলের পর তুমুল আলোচনা হচ্ছেন। এবং তিনি নিজেই বলেছেন যে তারা যে বার্সেলোনা যে ট্রেনিং সেশনটা হয়, তারপর তিনি সুয়ারেজ তার বন্ধুদের নিয়ে ফ্রি কিকটা নিয়মিত অনুশীলন করেন এবং এটা তিনি নিরন্তর সাধনা এবং অক্লান্ত পরিশ্রমের ফসল বলে তিনি উল্লেখ করেছেন।
কিন্তু
আরো বেশি অবাক করেছেন বার্সেলোনার কোচ ভালভার্দে, তিনি বলেছেন ওই স্প্যানিয়েলের বিরুদ্ধে ফ্রি কিকে গোল করার পর এমন একটা সময় গোলটা করেছিলেন যখন 69 মিনিট কোনো দল গোল করতে পারেনি, বার্সেলোনা মুখিয়েছিল গোল করে লিগ টেবিলে আরো উপরে চলে যাওয়ার অবস্থানটা মজবুত করে রাখার জন্য। ঠিক 70 মিনিটে মেসিকে ফাউল করা হয়েছিল টপ অফ দ্য বক্স, সেখান থেকে তিনি 7 জন যে ওয়ার্ল্ডটা ছিল সেই প্রাচীর ভেদ করেই গোলটা করেছেন। এবং ভালভার্দে দেখে বলেছেন তার বিশ্বাসই হয়নি যে এমন কাণ্ডও মেসি করতে পারেন, এমন গোলও করতে পারেন। কারণ তিনি বলেছেন, যদি আমি বলতাম যে এই ধরনের গোল তো মেসি করেই থাকে, তিনি বলেছেন আমার বিশ্বাসই হয়নি যে তিনি এমন একটা গোল করেন। আর এই আলোচনাটা যখন তখন আজ রাতেই মাঝরাতে বার্সেলোনা খেলতে নামবে ভিয়ারিয়ালের বিরুদ্ধে এবং সবাই তাকিয়ে আছেন মেসিময় আরেকটা ম্যাচ দেখার জন্য, কারণ 29 ম্যাচে বার্সেলোনা 69 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার উপরে, দ্বিতীয় অবস্থানে যে রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদ, তারা কিন্তু 29 ম্যাচ খেলে 59 পয়েন্টে অনেকটাই পিছিয়ে রয়েছেন। আর আরেকটা বড় দল হেভিওয়েট দল রিয়াল মাদ্রিদ, তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছেন এবং তারা নতুন করে আবার জিনেদিন জিদানকে কোচ করে এনেছেন, তাকে এই অবস্থাটা সামাল দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ, লিগ টেবিলেও তাদের অবস্থানটা বড় বেশি নড়বড়ে, এই অবস্থায় আবার নিজে দায়িত্বটা তুলে নিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি আবার নাম্বার 1 দল হিসেবে রিয়াল মাদ্রিদকে তুলে আনতে চান। এই যখন খবর ছিল তখন আরও একটা খবর দিয়েছে যে লিওনেল মেসি তার ছেলে থিয়াগো, তিনি কিন্তু আক্ষেপ করে বলেছেন যে বাবা কেন তাহলে তোমাকে এত সমালোচনা করা হয়, কারণ আর্জেন্টিনার হয়ে যে ভেনিজুয়েলা ম্যাচে খেলতে নেমেছিলেন মেসি, সেখানে আর্জেন্টিনা 1-3 গোলে হেরে গিয়েছিল, তারপরে সমালোচনা তীব্র সমালোচনার পর থিয়াগো তার বাবাকে এই প্রশ্নটা করেছিলেন, মেসি কোনো জবাব দিতে পারেননি। তবে মেসি আর্জেন্টাইন এক টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেছেন তিনি যখনই আর্জেন্টিনার জার্সিতে খেলতে নামেন মনে করেন তিনি জয়ের জন্য চেষ্টা করেন, এবং কিছুদিন পরই কোপা আমেরিকা আর্জেন্টিনার হয়ে খেলবেন, তিনি মনে করেন যে একটা ট্রফি তার জয় করার দরকার এবং তিনি চেষ্টা করবেন ওই আর্জেন্টিনার জার্সিতে অন্তত ট্রফি জয় করার জন্য।
নিশ্চয়ই আমরা বরাবরই লক্ষ্য করেছি যে আর্জেন্টিনা দলের হয়ে যখন মেসি খেলেন, বিশেষ করে গত বিশ্বকাপে আমরা দেখলাম যে বোঝাপড়ার একটা অভাব মনে হয়েছে আর্জেন্টিনা দলের ক্ষেত্রে, এবং কিন্তু যখন বার্সেলোনার পক্ষে খেলেন তখন দলের বোঝাপড়া এবং কেমিস্ট্রি একটা অসাধারণ পর্যায়ে থাকে এবং তারই ফলাফল হচ্ছে মেসি, এবং মেসি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। আমাদের হাতে সময় আর মাত্র কয়েক সেকেন্ড, জি আপনি যদি উপসংহারে কিছু বলেন।
কারণ মেসি এবারই স্প্যানিশ পত্রিকাটাই এটা ফাঁস করেছেন যে বছরে 130 মিলিয়ন ইউরো আয় মেসির, যেখানে 17 মিলিয়ন ইউরো কম পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আবার এই মেসি কিন্তু একটা চমৎকার কথা বলেছেন, তিনি ক্রিশ্চিয়ানোকেই মনে করেন তার সমকক্ষ ফুটবলার, এবং ক্রিশ্চিয়ানো যখন স্প্যানিশ লিগে খেলেছেন স্প্যানিশ লিগের উচ্চতাটা অনেক উপরে
ছিল,
এবং তিনি অলৌকিক ফুটবল খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগে, এবং তিনি মনে করেন তার যোগ্য প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
ধন্যবাদ দিলু ভাই, অনেকদিন পর কথা হলো, ভালো থাকবেন।
আর এবার সংক্ষিপ্ত সংবাদ জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ। নেটোর 70তম জন্ম বর্ষপূর্তির প্রস্তুতির সময় নেটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ হোয়াইট হাউসে আজ সাক্ষাৎ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। নেটোর কিছু সদস্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ না বাড়ানোর ফলে নেটোর খরচের খাত অনেকাংশে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, এমন সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই বলে আসছেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে খুব একটা শক্ত পদক্ষেপ নেই এই গোষ্ঠীর। কোনোরকম চুক্তি ছাড়াই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার। ব্রাসেলসে এক আলোচনা সভায় বার্নিয়ার বলেন তার উপরও তথাকথিত নো ডিল ব্রেক্সিট বা চুক্তি ছাড়া ব্রিটেনের বেরিয়ে যাওয়া এড়ানো সম্ভব, তবে ব্রিটেনের কিছু সীমাবদ্ধতা আছে, ওইসব সীমাবদ্ধতা কাটিয়ে যদি ব্রিটিশ সাংসদরা প্রধানমন্ত্রী টেরিজা মেয়ের প্রস্তাব গ্রহণ করেন তবে দুবছরের ওই আলোচনা ফলপ্রসূ হতে পারে। জাতিসংঘ বলেছে জলবায়ু পরিবর্তন, সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতা বিশ্বের 11 কোটি 30 লাখ মানুষের খাদ্য নিরাপত্তার অভাব সৃষ্টি করে গত বছর জুড়ে বিশ্বকে অনেক বিপর্যয় করে তুলেছে। খাদ্য সংকট বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বলা হয় বিশ্বের 53টি দেশে চরম খাদ্য সংকটে পড়েছে, এর মধ্যে ইয়েমেনের অবস্থা সবচেয়ে খারাপ, এরপরের অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং আফগানিস্তান। রিপোর্টে বলা হয় 2018 সালে খাদ্য সংকটের প্রত্যক্ষ ক্ষতিগ্রস্তদের অনেকেই বাংলাদেশের শরণার্থী এবং অভিবাসী। মিয়ানমার থেকে দেশটির সেনা কর্তৃপক্ষের বর্বর নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা 7 লাখ রোহিঙ্গা শরণার্থী এর অন্যতম প্রধান শিকার। এছাড়া যুদ্ধপ্রবণ সিরিয়া শরণার্থীর এবং অভিবাসীর চরম সংকটে ভুগতে পারেন আগামী কয়েক বছর খাদ্য নিয়ে। বিশেষ করে ফাও প্রতিবেদনে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থায় থাকা ভেনিজুয়েলার নাগরিকদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। 25 জন ব্যক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন নিরাপত্তা ছাড়পত্র না দিলেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ওই 25 জনকে জাতীয় নিরাপত্তা ছাড়পত্র প্রদান করেছে বলে হোয়াইট হাউসের অভ্যন্তরে থাকা একজন কংগ্রেশনাল তদন্তকারীদেরকে জানিয়েছেন। ট্রিসিয়া নিউবোল্ড নামের ওই তথ্য ফাঁসকারী বলেছেন নিরাপত্তা পরিচয়পত্র পাওয়ার জন্য ছাড়পত্র পাওয়া ওই তালিকায় 2 জন হোয়াইট হাউস কর্মকর্তা রয়েছেন, কন্ট্রাক্টর রয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ের কয়েকজন স্টাফ রয়েছেন। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশের তালিবান অধ্যুষিত বেশ কয়েকটি অঞ্চলে সেনা অভিযানে অন্তত 14 জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। পাকিস্তান এবং চীনের সীমান্তবর্তী ওই পাহাড়ি অঞ্চলে গত সপ্তাহে তালিবান যোদ্ধারা মহড়া করে মানুষদের ভয় ভীতি প্রদর্শন করেছিল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি এক টুইটার বার্তায় বলেছেন মঙ্গলবারের সেনা অভিযানে 14 জন নিহত ও অসংখ্য আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের 2020 সালের সেন্সাসে নাগরিকত্ব বিষয়ে প্রশ্ন যোগ করবার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এবং বাণিজ্যমন্ত্রী উইলবার রসের প্রতি সাপিনা আরোপ করবে কি করবে না প্রতিনিধি পরিষদ কমিটি সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। সিরিয়া থেকে আইসিস নির্মূলের ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পরও সিরিয়ার বিভিন্ন স্থানে আইসিস যোদ্ধারা তাদের ঘাঁটি পুনর্দখলের চেষ্টা করছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জাওগাং চাং এবং ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ এবং
আমি সেলিম হোসেন
আমরা দুজনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.